জ্ঞানিয়ালো জ্ঞানিয়ালো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله শ্রবণ করব, যেভাবে আমরা অন্যান্য দিন কিছু না কিছু বিষয় রোজা সম্পর্কে নামাজ সম্পর্কে আমরা শ্রবণ করি, আমরা শিখি। ইনশাল্লাহ আজ্জাবাজাল আজকেও আমরা কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা মনোযোগ সহকারে শোনার নিয়ত করে নিন। আসুন শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিন। দেখুন, আমরা এই দুনিয়ার মধ্যে যদি কেউ আমাদেরকে বলে যে আপনার জন্য এমন নেয়ামত, এমন বিশাল সম্পদ বা একটা বিশাল অ্যামাউন্টের টাকা বা একটা বিশাল কর রাখা হবে যদি আপনি এরকম আমল করেন, আর চিন্তা করে দেখুন তো, যদি এরকম কেউ বলে তাহলে আপনি কি করবেন না? অবশ্যই দুনিয়ার মধ্যে মানুষের অবস্থা এরকম যে তাকে যদি কোনো কিছু এরকম কিছু লোভ দেওয়া হয় সে করে, আর পরবর্তীতে সেটা জিনিস হয়তো পেতেও পারে না পেতেও পারে, কারণ মানুষ তো অনেক সময় ধোকাবাজ হয়ে থাকে। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিসে পাকে আল্লাহর হাবিবের প্রতি দরুদ পাক পাঠ করার প্রতিদান স্বরূপ যে নিয়ামত দিবে বলেছেন, এগুলো তো অবশ্যই অবশ্যই পাবেন। তো এরকম একটি নিয়ামতের হাদিসে পাক আমরা শ্রবণ করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া في يوم ألف مرة لم يمت حتى يرى مقعده من الجنة. الله أكبر. এই হাদিসে পাকে কি বলেছে আল্লাহর হাবিব আমরা কি জানি? এই হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা, যে ব্যক্তি আলাইয়া ফি ইয়াউমিন আলফ মাররাতিন, এক দিনে আমার উপর 1000 বার, কতবার? 1000 বার, 1000 বার দরুদ পাক আল্লাহর হাবিবের উপর যে ব্যক্তি পাঠ করবে তার জন্য আল্লাহর হাবিব সুসংবাদ দিচ্ছেন, নিয়ামতের সুসংবাদ দিচ্ছেন যে লাম ইয়ামুত হাত্তা, সে ব্যক্তি ততক্ষণ ইন্তেকাল করবে না যতক্ষণ না, হাত্তা ইয়ারা মাক্বাদাহু মিনাল জান্নাহ, যতক্ষণ না সে নিজের ঠিকানা জান্নাতের মধ্যে দেখে না নেবে। আল্লাহু আকবার। যদি আমরা এই দুনিয়াতে থাকাকালীন এই দুনিয়াতে অবস্থান করে আমাদের জান্নাতে আল্লাহ তাআলা কি নিয়ামত রেখেছেন, এই জান্নাতের মধ্যে আমরা কোন জান্নাতে যাব, কোন স্থানে যাব, যদি সেটা দেখার ইচ্ছা থাকে, জান্নাত আল্লাহ তাআলা কিরকম আপনার জন্য রেখেছে সেটা দেখার ইচ্ছা থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর বেশি করে দরুদ পাক পাঠ করো। বিশেষ করে হাদিসে পাক যা আমরা শ্রবণ করলাম, দৈনিক 1000। এখন মাদেশের দর্শক বিন্দুরা মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো অনেক আনন্দের বিষয়, এটা তো অনেক সৌভাগ্যের বিষয় যে আমি ডেলি 1000 বার দরুদ পাক পাঠ করব, আর আল্লাহর হাদিস সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই সংবাদ অনুযায়ী আমি আমার ঠিকানা জান্নাতের মধ্যে দেখে নিব, জান্নাতে কোথায় আমার ঠিকানা হবে। তো এটা তো অনেক সুসংবাদের বিষয়, তো আমি 1000 বার দরুদ পাক কেমনে করবো? 1000 বার দরুদ পাক করতে তো অনেক সময় লাগে, কিভাবে করবো? ঠিক না, প্রশ্ন আসতে পারে না অন্তর। দেখুন, দরুদে পাক তো অনেক রকম রয়েছে, বড় দরুদে পাক রয়েছে, ছোট দরুদে পাক রয়েছে। তো ছোট দরুদে পাক যেগুলো রয়েছে, যেমন কি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এভাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা একটা দরুদ পাঠ। তো আমরা যে ছোট দরুদ গুলো রয়েছে এগুলো যদি আমরা পাঠ করি, তাহলে আপনার অতি অল্প সময় আমরা 1000 বার দরুদ পাঠ পাঠ করতে পারব। তো আমাদের উচিত হবে আমরা আল্লাহর হাবিবের উপর বেশি থেকে বেশি দরুদ পাঠ করে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত অর্জন করে নিই। জান্নাতের মধ্যে আমাদের কি নিয়ামত আল্লাহ তাআলা তরফ থেকে রেখেছে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রতিদান দিচ্ছেন সেটা আমরা দেখে নিতে পারব। তো প্রিয় মাদের দর্শকবৃন্দ, আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসে পাকি হচ্ছে এটা, ইন্নামাল আমালু বিন্নিয়া, যে আমরা যা কিছু আমল করি আমাদের আমল আমাদের কর্ম এগুলি যে স্বভাব এগুলো হচ্ছে আমাদের নিয়তের উপর নির্ভরশীল। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা মানুষের সাথে ভালো কাজ করি, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমরা মানুষকে দান সৎকার করি। তো যাই করি না কেন এগুলো আমাদের নিয়তের উপর নির্ভরশীল। যদি আমাদের নিয়ত বুঝতে ভালো হয় তাহলে স্বভাব বৃদ্ধি পেয়ে যাবে, আর যদি নিয়ত মন্দ হয় তাহলে আমাদের আমলটুকু বরবাদ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের নিয়তটুকুকে সবসময় পরিশুদ্ধ করে আমল করা দরকার। তো আসুন, আমি নিয়ত করছি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে নামাজের বিষয়ে এবং রোজার বিষয়ে বিভিন্ন মাসালা মাসাইল আমাদের ফকিগণ যা কিছু কোরআন ও হাদিস থেকে বের করে আমাদেরকে বের করে দিয়েছেন এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা হিত করবেন আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সন্তুষ্টির উদ্দেশ্যে আপনারা মনোযোগ সহকারে অনুষ্ঠানের শুরু থেকে শেষ থেকে দেখবেন এবং এর মাধ্যমে আমরা যা কিছু শিখবেন তা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসুন একবার আমরা বরকতের উদ্দেশ্যে দরুদ পাঠ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম صلاة وسلاما عليك يا رسول الله. في أمد كان دشوك بين دو أمد প্রত্যেক দিনে নামাজের কিছু বিষয় শ্রবণ করে থাকি। তো নামাজের ওয়াজিব সম্পর্কে শ্রবণ করেছি আমরা, নামাজের সুন্নাত সম্পর্কে শ্রবণ করেছি, নামাজের ফরজ সম্পর্কে শ্রবণ করেছি, নামাজের শর্ত সম্পর্কে শ্রবণ করেছি। আশা করি আপনারা যা কিছু এতদিন শিখেছেন এগুলোর উপর আমল করছেন, এগুলো স্মরণ রেখে রেখে এগুলা আপনারা যখন নামাজ পড়েন তখন একটু খেয়াল করেন যে এটা তো ফরজ, এটা তো শর্ত এবং এটা তো আপনার সুন্নত রয়েছে, এটা আমি সুন্দর করে আদায় করি। তো নামাজের সময় আপনার সুন্নত ফরজ যেগুলো রয়েছে এগুলা কিন্তু আমাদের উত্তমভাবে আদায় করা দরকার, ওয়াজিব আদায় করা দরকার। কারণ ওয়াজিবের যদি কখনো একটা ছুটে যায়, আমি বলেছিলাম এই মশলাটা, কখনো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে তার উপর তাহসিলদার দেওয়া আবশ্যক হয়ে যাবে, কারণ তার ওয়াজিব ছুটে গিয়েছে। তো সুতরাং আমরা এগুলো স্মরণ রাখবো, এগুলোর উপর আমল করার চেষ্টা করব। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এটা হচ্ছে নামাজের মুস্তাহাব সম্পর্কে। দেখো নামাজের মুস্তাহাব বিভিন্ন জনে বিভিন্ন সংখ্যা বর্ণনা করেছে, কিন্তু আমি এনে শোনা তো আমার বরকাত মোলা আলিয়া নামাজের আহকামের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এই নামাজের মুস্তাহাব 14টি বর্ণনা করেছেন। তো আসুন আমরা শ্রবণ করি নামাজের মধ্যে মুস্তাহাব আমলগুলো কি কি। প্রথম নম্বর হচ্ছে নিয়তের শব্দ সমূহ মুখে উচ্চারণ করা। যে আমরা নিয়ত করি নওয়াইতুন সাল্লাল্লাহু তাআলা রাকাতাই সালাতুল ফজর ফরযুল্লাহি তাআলা যদি মুক্তাদি হয় ইবতিদায়তু বিহাযা ইমাম এবং বলে মুতাওয়াজ্জাহ ইলা জাহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়ত এটা এই শব্দ সমূহ মুখে উচ্চারণ করা। আচ্ছা দেখুন নিয়ত বাংলাতেও আপনি করতে পারেন, যদি আপনি আরবি না জানেন আরবির মধ্যে যদি আপনার ভুল হয় তো তখন আপনি নিয়ত বাংলাতে করতে পারেন। নিয়ত সম্পর্কে এটা বলবো যে নিয়ত আপনি বাংলাতেও করতে পারেন। আপনি অনেক সময় আমরা কি করি যারা আরবি জানি সঠিক মতো তারা তো আরবি পড়লেটা ঠিক কোনো সমস্যা নেই, কিন্তু যারা সঠিকভাবে আরবি জানেন না তাদের হরফ আরবি হরফ যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আপনি নিয়ত করছেন একটা কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি বলবো যারা আরবি জানেন না তারা ভালো করে আরবি নিয়তটুকু শেখার চেষ্টা করেন, মারহাবা। যদি আপনি না পারেন তো নিয়ত আপনি বাংলাতে করতে পারেন, আর নিয়ত বলা হয় ইচ্ছা করার নাম, ঠিক আছে। তো আপনি এটা এভাবে নিয়ত করেন বাংলার মধ্যে, আমি 2 রাকাত ফজরের ফরজ 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার বাস্তে এই দরকার আমাদের নিয়ত করছি এবং আপনি করতে পারেন। তো অর্থাৎ বাংলার মধ্যেও আপনি বলতে পারেন যে আমি আল্লাহর বাস্তে কিবলামুখী হয়ে দুই রাকাত ফজরের ফরজ নামাজের নিয়ত করছি, এটা বললে আপনার নিয়ত হয়ে যাবে অর্থাৎ ফজর। এবং আপনি প্রত্যেক যেখানে যেখানে চার রাকাতের বিষয়ে যেখানে যেখানে যেটা ফরজ ফরজের নিয়ত করলেন, যেটা নফল নফলের নিয়ত করলেন, এবং আপনি করতে পারেন। আর যারা আরবি জানেন তারা আরবি করতে পারেন, কিন্তু আরবি যদি আপনি না জানেন তখন আপনি বাংলাই করে নেন, এটা উত্তম হবে। তো মুখে আপনার নিয়তের শব্দ বলা এটা হচ্ছে আপনার মুস্তাহাব। আচ্ছা, এরপর এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, মুখে নিয়ত করা মানে এটা না যে আপনার মুখে নিয়ত করবেন কিন্তু অন্তর আপনার নিয়ত থাকবেন, এটা নয়। বরং এটা আপনার মুখে যখন আপনি নিয়ত করছেন যে আরবির মধ্যে না হয় তনসাল্লাহ তাহলে এটা যখন আপনি নিয়ত করছেন, তো আপনার অন্তরে যদি তখন নিয়ত থাকে তখন আপনার অন্তর এবং মুখে এই নিয়তটা অর্থাৎ আপনার অন্তরে নিয়ত করলেন সেটা আপনি মুখে প্রকাশ করলেন, এরকমটা হতে হবে। এরকম যেন না হয় যে মুখে করলেন কিন্তু আপনি অন্তরে আপনি অন্য খেয়ালে রয়েছেন, এরকম হলে কিন্তু আপনার নামাজ শুদ্ধ হবে না। কারণ কি, নিয়ত যেটা এটার অন্তরের সাথে সম্পর্কিত, শুধু মুখের সাথে নয়, মুখে তো প্রকাশ করছেন আপনি কিন্তু আসল তো অন্তরের সাথে সম্পর্কিত। তো যখনই নামাজের জন্য দাঁড়ানো হবে তখন মুখে করার আগে নিজের অন্তরকে আপনি দেখে নেবেন যে আমি নামাজ এই যে আমি এই দুই রাকাত নামাজ পড়ছি কিসের নামাজ পড়ছি, আমি যে চার রাকাত নামাজ পড়ছি কিসের নামাজ। তো সেদিকে লক্ষ্য রেখে আপনি সেটা নিয়ত ভালোভাবে করবেন এবং এরপর আপনি মুখে অন্তরে নিয়ত করার সাথে সাথে মুখে আপনি নিয়ত করাটা এটাও মুস্তাহাব রয়েছে। আচ্ছা, কিন্তু অন্তরে যেটা নিয়ত একেবারে নিয়ত করা এটা থেকে ওরা নামাজের জন্য আবশ্যক, এটা না হলে তো আপনার নামাজই হবে না। এটা তো শুরুতে যখন আমরা নামাজের ফরজের বিষয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু আপনার এই বিষয়ে আলোচনা করা হয়েছে, আমাদের ফরজের বিষয় এবং আমাদের শর্তের বিষয়ে যখন আলোচনা করা হয়েছে তখন এ বিষয়ে আলোচনা আমি করেছিলাম। আসুন এরপর দুই নাম্বার, কিয়ামের মধ্যে উভয় পায়ের গোড়ালির মধ্যভাগে চার আঙ্গুলের দূরত্ব থাকা। যখন আমরা কিয়াম করি, কিয়াম বলতে কি, কিয়াম বলতে আমরা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবর বলে আমরা নামাজে প্রবেশ করি, তো এরপর আমরা যে দাঁড়িয়ে কিরাত করার জন্য আমরা দাঁড়াই, সূরা ফাতিহা করার জন্য দাঁড়াই, এগুলোকে কিয়াম বলে। যে দাঁড়িয়ে আমরা থাকি না আমাদের মধ্যে এগুলোকে কিয়াম বলে। এই কিয়াম অবস্থায় আমরা কিভাবে দাঁড়াবো, আমাদের উভয় পায়ের যে গোড়ালি রয়েছে এই উভয় পায়ের গোড়ালির মধ্যভাগে চার আঙ্গুলের দূরত্ব থাকা। আচ্ছা, কখনো অনেক সময় শারীরিক কারণে কেউ একটু বেশি রাখে, কেউ আবার কম রাখে, তো এটা যদি কোনো কারণগত থাকে ঠিক রয়েছে, আর যদি না থাকে তাহলে আমাদের এই মুস্তাহাব এটা পালন করা উচিত। আসুন এরপর বলা হচ্ছে, আমরা যখন কিয়াম করব তখন আমরা সিজদার স্থানে অর্থাৎ সিজদা যেখানে আমরা দিব সেদিকে, আর রুকু অবস্থায় উভয় পায়ের পিঠের উপর যে আমাদের উভয় পা রয়েছে তার আঙ্গুল পিঠ রয়েছে সেদিকে, আর যখন সিজদা দিব তখন নাকের দিকে, আর যখন আমরা নামাজের মধ্যে বসব তখন আমাদের কোলের উপর, আর যখন প্রথম সালাম দিব তখন ডান কাঁধের দিকে, আর যখন দ্বিতীয় সালাম দিব তখন বাম কাঁধের দিকে আমাদের দৃষ্টিকে আমরা রাখব। এটা মুস্তাহাব। তো পুরো নামাজের মধ্যে আমরা কখন কোথায় আমাদের দৃষ্টি রাখব এটাও ফুকাহে কারামগণ খুব সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছে। তো যখন আমরা কিয়ামে থাকব তখন আমাদের দৃষ্টি কোথায় থাকবে, আমাদের সিজদার স্থানে। যখন আমরা বসা থাকব তখন আমাদের দৃষ্টি থাকবে আমাদের কোলে। যখন রুকুতে থাকব তখন আমাদের যে পায়ের পেট আঙ্গুল রয়েছে সেদিকে। আচ্ছা, যখন সিজদায় তখন নাকের দিকে, আর যখন সালাম ফেরাবো ডান সালাম ফেরানোর সময় ডান খাঁধের দিকে, আর বাম সালাম ফেরানোর সময় আপনার বাম কাঁধের দিকে আমাদের দৃষ্টিকে রাখবো। এটা হচ্ছে মুস্তাহাব। আসুন এরপর, এরপর বলা হচ্ছে নামাজের মুস্তাহাব সম্পর্কে আরো, একাকী নামাজ আদায়কারী রুকু সিজদার মধ্যে বেজোড় সংখ্যায় তিনবারের বেশি। আমরা তো স্বাভাবিকভাবে রুকুর মধ্যে আর সিজদার মধ্যে তাসবিহ কিন্তু তিনবারে পাঠ করি না, কি পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা রুকুর মধ্যে পাঠ করি। আবার সিজদার মধ্যে কি পাঠ করি, সুবহানা রাব্বিয়াল আলা, ঠিক না? তো সুবহানা রাব্বিয়াল আযীম এটা যে তিনবার পাঠ করি, এভাবে সিজদার মধ্যে যে আমরা সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পাঠ করি, তো এটা তো পাঠ করা সুন্নত রয়েছে, তিনবার করে পাঠ করা, এটা আমি সুন্নতের যখন আলোচনা করেছিলাম তখন করেছিলাম। কিন্তু আপনার মুস্তাহাব হচ্ছে যখন একাকী নামাজ পড়বেন তখন রুকুর মধ্যে সিজদার মধ্যে বেজোর সংখ্যায়, জোর না, বেজোর সংখ্যায় তিনবার, সাতবার, নয়বার, এগারোবার, এভাবে করে আপনি বেজোর সংখ্যায় তিনবারের বেশি আপনি তাসবিহ পড়া এটা মুস্তাহাব হয়েছে। কারণ কি, এগুলোর মধ্যে তো আল্লাহ তাআলার জিকির রয়েছে, আপনি রুকুর মধ্যে আল্লাহ তাআলার বেশি করে জিকির করতে পারেন, এটাও আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার মহব্বতকে বৃদ্ধি করার একটি আমল। তাতে যখন বিশেষ করে বলবো যখন নফল নামাজ আমরা আদায় করি আমাদের করের মধ্যে, আমাদের নফল নামাজ আদায় করার সময় আমরা আমাদের রুকুর মধ্যে আল্লাহ তাআলার জিকির বেশি করে করি, আমাদের সেজদার মধ্যে আল্লাহ তাআলার জিকির বেশি করে করি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলার প্রশংসা করছেন, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছেন, কতই না উত্তম। তো বেশি বেশি করে আমরা যদি আল্লাহ তাআলাকে জিকির করি তাহলে আল্লাহ তাআলার দয়াও কিন্তু আমাদের উপর বেশি হবে। ফাযকুরুনি আযকুরকুম, যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ তাআলা বলে আযকুরকুম, তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করবেন। তো সুতরাং আমরা আল্লাহ তাআলাকে যেন আমাদের নামাজের মাধ্যমে, আমাদের দোয়ার মাধ্যমে, আমরা বিভিন্ন তাসবিহর মাধ্যমে, বিভিন্ন জিকির আজকারের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলার সঙ্গে বেশি করে থাকি। তো আমরা কি করব, যখন আমরা একাকী নামাজ পড়ব তো এই নামাজের সময় আমাদের রুকুর মধ্যে, আমাদের সিজদার মধ্যে বেজোর সংখ্যায় তিনবারের বেশি করে আমরা আমাদের তাসবিহগুলো পাঠ করার চেষ্টা করব, এটা মুস্তাহাব রয়েছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে হিলিয়া এবং অন্যান্য কিতাবের মধ্যে এভাবে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত এটা রয়েছে যে ইমামের জন্য তাসবিহ পাঁচ বার বলা মুস্তাহাব। দেখুন, আমরা বিভিন্ন জায়গায় অনেক সময় যায়, হয়তো যারা আমাকে দেখছেন আমাদের মধ্যে অনেকে এমনও থাকতে পারি যারা আমরা বিভিন্ন জায়গায় আমরা নামাজ পড়াই, আমরা যদি কেউ কোথাও ইমামতি করি সেটা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হোক, অথবা আমরা অন্যান্য নামাজ যেগুলো রয়েছে যেমন কি আপনার তারাবি রয়েছে, কখনো বিতরে পড়াতে হয়, তো এভাবে নামাজ যেগুলো রয়েছে যেগুলো আমাদের তাসবিহ রয়েছে, তো আমরা এই তাসবিহ গুলাকে ইমামের জন্য যেটা বলা হচ্ছে তাসবিহ পাঁচবার বলা মুস্তাহাব। তো যদি আমরা সময় হয় পাঁচবার বললে যদি কোনো মুসল্লিদের সমস্যা না হয় তখন আমরা পাঁচবার করে আমাদের তাসবিহকে আমরা আদায় করতে পারি এবং এই মুস্তাহাবের উপর আমাদের আমলও হয়ে যাবে। এরপর মুস্তাহাবের মধ্যে বলা হচ্ছে যার কাশি আসে তার উচিত যতটুকু সম্ভব কাশি না দেওয়া। মনে করেন অনেক সময় আসলে নামাজের মধ্যে কাশি এসে থাকে, তো তখন এরকম যদি কারো এসে থাকে তখন তার উচিত হবে সে চেষ্টা করা এই কাশিকে, কাশিকে কন্ট্রোল করে যেন কাশিটা নামাজের মধ্যে না হয়, কারণ হতে পারে এই কাশির কারণে অন্যান্য আপনার মুসল্লিদের ডিস্টার্ব হবে, তো এই কারণে অন্যান্য মুসল্লিদের যেন ডিস্টার্ব না হয়, ইমাম যদি কিরাত পড়ে সে কিরাতের যেন ডিস্টার্ব না হয়, এই জন্যে আমরা কখনো শুধু কাশি বলে কথা না, নামাজের মধ্যে এমন কোন কাজ আমাদের দ্বারা যেন না হয় যেটা কারণে ইমামের ক্ষতি হচ্ছে। অনেক সময় তো এরকমও হয়, এমন পরিস্থিতি হয় যে একেবারে নিজের নামাজে চলে যায়, তো নামাজ ভঙ্গের কারণে ইনশাআল্লাহ একটা আলাদা আলোচনা আমি করবো, কিন্তু আমি সেটাকে যাচ্ছি না, আমি সেটা এতটুকু বলছি আজকে মুস্তাহাবের বিষয় যেহেতু বলছি, তো নামাজের মধ্যে যদি কখনো কাশি আসে তাহলে সেই কাশি আমরা চেষ্টা করবো কন্ট্রোল করার জন্য। আচ্ছা, এরপর বলা হচ্ছে যখন হাই আসে, হাই তো আমরা বুঝি না যেটা মুখ বড় হয়ে যায় হাই, এই হাই আসলে কি করে, মুখ বন্ধ করে রাখা, আর যদি না থামে ঠোঁটকে দাঁতের নিচে চেপে ধরা, এভাবে যদি না থামে তবে দাঁড়ানো অবস্থায় ডান হাতের পিঠ, শুধুমাত্র ডান হাতের পিঠ এবং দাঁড়ানো ব্যতীত অবস্থায়, অর্থাৎ দাঁড়ানো ব্যতীত বলতে যখন আপনি ক্যাম করছেন, যখন আপনি ক্যাম করছেন তখন তো দাঁড়ানো অবস্থায়, আর যখন আপনি বসছেন তখন আপনার দাঁড়ানো ছাড়া অবস্থায়, তো যখন দাঁড়ানো অবস্থায় নামাজের মধ্যে তখন আপনি ডান হাতে এই পিঠ, এটা এটা পিঠ, এটা তো ডান হাতের পিঠ আর ডানো ব্যতীত অন্যান্য অবস্থায় বাম হাতের পিঠ দিয়ে মুখ চেপে ধরবেন। হায়তা মানব উত্তম পন্থা হচ্ছে এ কল্পনা করা, অর্থাৎ কখনো যদি আপনার হাই আসে সেটা নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাহিরে হোক। হাই যখন আসে তো এটার উত্তম পন্থা হচ্ছে তখন এটা কল্পনা করা যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও অন্যান্য নবীগণ আলাইহি মুসাল্লাতু ওয়া সালামে কখনো হাই আসত না। আল্লাহু আকবার, দেখুন প্রিয় মতে চেন দর্শক বৃন্দ, এটা কতই না উত্তম যে আল্লাহ তাআলা এই হাই থেকে সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছে, কোন নবীদের হাই কখনো আসত না। তো আমরা যদি কখনো হাই আসে কখনো আমরা তখন আমরা কি করব, এটা কল্পনা করব যে কোন নবীদের তো হাই আসত না, এটার বরকতে ইনশাল্লাহ আজ্জাওয়াজাল হাই বন্ধ হয়ে যাবে। আচ্ছা আসুন, আমরা অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় নামাজ পড়তে গেলে, যারা আমরা ইসলামে রয়েছি, আমরা নামাজ পড়তে গেলে তো ইমাম তো আপনার তাকবীর বলে, অনেক সময় আপনার কাতারের মাঝখানে মাঝখানে বিভিন্ন জনের তাকবীর বলে ইমামের সাথে সাথে, ওনাকে বলে মুকাব্বির, এরকম যে তাকবীর বলে ইমামের সাথে সাথে। তো এরকম মুকাব্বির যদি হাইয়া আলাল ফালাহ বলে তখন ইমাম ও মুক্তাদি সকলেই দাঁড়িয়ে যাওয়া, অর্থাৎ এটা মুকাব্বির বলতে ওই মুকাব্বির না, মানে যেখানে আপনার এই অর্থাৎ ইমামের যে মুকাব্বির তাকবীর বলে সেই মুকাব্বির না, যখন মনে করেন আপনার মুয়াজ্জিন আর কি যখন কি বলে হাইয়া আলাল ফালাহ বলে তখন ইমাম মুক্তাদি সকলে দাঁড়িয়ে যাওয়া, তো এটা মুস্তাহাব রয়েছে। তো আমরা দেখুন অনেক জায়গায় দেখা যায় তো মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন ইমাম মুক্তাদি সকলে দাঁড়িয়ে যাওয়া, এটা যেহেতু মুস্তাহাব রয়েছে তো আমরা কি করব, আমরা যখনই নামাজ পড়তে যাব তাহলে এই মুকাব্বির বা মুয়াজ্জিন তাকে মুকাব্বির বলা হয়, সেই জন্য এখানে মুকাব্বির বলা হয়েছে, তো মুকাব্বির বা মুয়াজ্জিন তো সে যখনই কি দিবে হাইয়া আলাল ফালাহ বলবে ইকামতের মধ্যে তখন আমরা উঠবো। অনেক সময় অনেক মসজিদ দেখা যায় যে আপনার আগে আগে উঠে যায়, অর্থাৎ এখনো মুয়াজ্জিন কোনো কি দেয় নাই, ইকামত দেয় নাই, আগে আগে দাঁড়িয়ে যায়, তো এটা উচিত নয়। তো উত্তম হচ্ছে যেটা মুস্তাহাব আমল হচ্ছে আমরা কি করব, আমরা যখনই মুয়াজ্জিন আপনার হাইয়া আলাল ফালাহ বলবে তখন আমরা ইমাম এবং মুক্তাদি সবাই একসাথে দাঁড়িয়ে যাবে। তো কি আমরা কি শুনলাম, যখন মুকাব্বির অর্থাৎ মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে তখন ইমাম ও মুক্তাদি সকলে দাঁড়িয়ে যাওয়া, এটা মুস্তাহাব। আচ্ছা এরপর বলা হচ্ছে কোন প্রতিবন্ধক ছাড়া জমিনে সিজদা করা। দেখুন এখন তো প্রায় মসজিদে আমাদের ঘরে বলেন মসজিদে বলেন যেখানে যাই না কেন কার্পেট আমাদের যাই নামাজ আমাদের অর্থাৎ আমাদের নামাজ পড়ার জন্য কিছু না কিছু আমরা ব্যবহার করে থাকি, আর এই জিনিসটাই কিন্তু আমাদের প্রতিবন্ধক হয় যে আমাদের সাজদা এটা জমিনে করা থেকে। তো সাজদার ক্ষেত্রে এটা মুস্তাহাব আমল হচ্ছে জমিনে সিজদা করা। তো এর মানে এটা নয় যে আপনি কোনো কার্পেটের উপরে কোনো জায়নামাজের উপরে সাজদা দিলে সাজদা হবে না, এটা নয়, কিন্তু এটা মুস্তাহাব রয়েছে। তো এটা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার সম্পর্কে রয়েছে হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ আল-গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়্যিদুনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সব সময় জমির উপরে সিজদা করতেন, জমিনের উপরে সিজদা করতেন, অর্থাৎ সিজদার স্থানে তিনি জায়নামাজ ইত্যাদি বিছাতেন না। তো জায়নামাজের উপরে পড়লে হয়ে যাবে, তবে আপনার যেখানে সিজদা করেন সেটা যদি জায়নামাজটা ডাইরেক্টলি জমিন হয় এটা উত্তম মুস্তাহাব। তো দেখুন আমাদের মসজিদে যেগুলো আপনার, এটা মানে এটা না যে আপনার মসজিদের মধ্যে যে কোথাও মোজাইক করা কোথাও আপনার টাইলস দেওয়া এটাকে জমিন হিসেবে হিসাব করা হবে না, এটার মধ্যে করলে সেটা জমি হিসেবে বলা হবে, অর্থাৎ এটাকে জমি হিসেবে আপনি সাব্যস্ত করতে পারেন। তো আপনি টাইলের উপরে করলেও সেটাও এই মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে, কোন মোজাইক পাথরের আপনার যেগুলো কি আছে ফ্লোর রয়েছে এখানে করলেও আপনার এটা আমল হয়ে যাবে। তো পাকা ঘর যেগুলো রয়েছে সেটার মধ্যে যদি কোনো যায় নামাজ না বিছিয়ে আপনি নামাজ পড়েন, এই আমলটা হয়ে যাবে এবং সাহাবার উপর আমল অবশ্যই হয়ে যাবে। তো হযরত সাইয়েদুনা ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজ থেকে অবসর হবে না ততক্ষণ পর্যন্ত নিজের কপাল থেকে যেন মাটি পরিষ্কার না করে। কেননা যতক্ষণ পর্যন্ত সিজদার চিহ্ন তার কপালে বিদ্যমান থাকে, ফেরেশতাগণ তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার, তিনি মাঝে যতটা সুকিন্তু ফেরেশতাদের দোয়া নেওয়ার কত উত্তম আমল আমাদের মিলে গেল। আমরা যখন নামাজ পড়ব সম্ভব হলে আপনি দাঁড়ানোর সময় আপনি কার্পেটে দাঁড়ান, কোনো সমস্যা নেই, দাঁড়ানোর সময় আপনি জায়নামাজে দাঁড়ান, কিন্তু সিজদা যেখানে দিচ্ছেন সেটা যদি আপনার জায়নামাজ ছাড়া ডাইরেক্টলি আপনার ঘরের যে ফ্লোর রয়েছে সেখানে হয় তাহলে জমিনে ধরা যাবে। তো এটা যদি হয় তাহলে এটা উত্তম একটা মুস্তাহাব আমল হয়ে যাবে এবং এটার মাধ্যমে আপনার যে বলা হয়েছে নামাজের পরে কপাল, আল্লাহর হাবিব বললেন যে কপাল যেন সে পরিষ্কার না করে, কপাল থেকে যেন আপনার মাটি পরিষ্কার না করে। তো অর্থাৎ নামাজই নামাজ পড়ার পর কপালে যা যে জমিন থেকে লাগে সেটা পরিষ্কার না করে, তাহলে এর মাধ্যমে কি হবে, এই সিজদার চিহ্ন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তো আমরা তো চাই ফেরেশতাগণ আমাদের জন্য মাগফিরাতের দোয়া করুক, আল্লাহ তাআলার দরবারে আমাদের মাগফিরাতের জন্য বলুক, আমাদের ক্ষমা হয়ে যাক। আমরা কে চাই আমাদের ক্ষমা হয়ে যাক, আমরা প্রত্যেকে চাই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিক, আর এই ক্ষমার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দরবারে আমরা প্রিয় বান্দা হয়ে যাই, আমরা প্রত্যেকে চাই। তো সুতরাং আমাদের উচিত হবে আমরা যে সমস্ত এখানে আমাদের সুন্নাত, নামাজের মুস্তাহাব, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, নামাজের শর্ত সম্পর্কে আমরা শ্রবণ করেছি এই পর্যন্ত, প্রত্যেকটি স্মরণ রেখে এগুলোর উপর উত্তম ভাবে আমল করার এবং আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা আমাদের উপর যে নিয়ামত নামাজের মতো নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে আমরা উত্তম ভাবে কবুল করে, উত্তম ভাবে গ্রহণ করে, উত্তম ভাবে আমল করে আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের নামাজকে পেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম ভাবে নামাজ পড়ার, উত্তম ভাবে আল্লাহ তাআলার দরবারে জিকির করার, আল্লাহ তাআলাকে ইবাদত করার সেই তৌফিক দান করুক। আমিন। মুজাহিদ নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ ধরে নামাজের মুস্তাহাব সম্পর্কে আমরা শ্রবণ করছি। তো আসুন আমরা প্রত্যেক দিন যেভাবে কিছু না কিছু আমরা নামাজের মধ্যে যে সমস্ত আরবি আমাদের পড়তে হয় সে বিষয়ে আমরা শ্রবণ করি এবং চেষ্টা করি যে প্র্যাকটিস করে আপনাদেরকে কিছু শিখাতে। তো আজকেও ইনশাআল্লাহ আজাল এরকম একটি যে আরবি আমাদের নামাজে পড়তে হয় সেরকম একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেটা শেখানোর চেষ্টা করব। আসুন আজকে আমরা যে আরবি বিষয় যা শিখে থাকি সেই বিষয়ে আমরা কি শিখি দেখুন। আর তেমনি অনেক কিছু বিষয় রয়েছে, বিকেলের মধ্যে আপনার তো আয় কোনো এটাও শেখার বিষয় রয়েছে। তো আজকে চেষ্টা করব একটি সোরা শেখানোর জন্য, কারণ কি আমাদের প্রত্যেকের নামাজের মধ্যে সোরা শিখতে হয়, সোরা পাঠ করতে হয়। তো আজকে সোরা ফাতিহা তো অবশ্যই আমরা শিখেছি একদিন না, এবং একদিন সোরা ইখলাস এটা শেখানো হয়েছে, কিন্তু আজকে আমি চেষ্টা করব সোরা, যেহেতু প্রায় যারা আমাদের মাঝে দর্শক যারা দেখছেন প্রত্যেকে কোরআনে পাকের শেষ দশ সুরা মোটামুটি জানে, তো একেবারে শুরু থেকে তো এমন সুরা পেশ করার চেষ্টা করব না যে সুরা আপনারা একেবারে জানেন না। তো এই দশ সুরা যেহেতু আপনারা মোটামুটি জানেন, আমি চেষ্টা করব এই দশ সুরা থেকে এক একটি সুরা ইনশাআল্লাহ একটি ইনশাআল্লাহ আপনাদেরকে প্র্যাকটিস করা। তো আসুন আজকে আমি চেষ্টা করব যে সুরা ক্লাস আপনাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে, আবার আরেকটি সুরা সুরা ফাতিহা প্র্যাকটিস করা হয়েছে। তো একটি ছোট সুরা আজকে আমরা চেষ্টা করছি, সেটা হচ্ছে সুরা কুরাইশ। সুরা কুরাইশ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্র্যাকটিস করার চেষ্টা করছি। আমাদের দর্শক বৃন্দ যে যেখানে রয়েছে আসুন আমরা এটা প্র্যাকটিস করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش একটু খেয়াল করিয়ে লেখেন এখানে এটা কাফ না কুরাইশ হবে না এটা কফ মাঝে সেন দর্শক বিন্দু আমরা যখনই সূরা কুরাইশ বা অন্যান্য সূরা পাঠ করি এই কফ এবং কাফের দিকে আমরা লক্ষ্য না রাখার কারণে অনেক সময় অনেক ভুল হয়ে থাকে সেই জন্য বলবো এটা একটু করে আমরা মনোযোগ সহকারে খেয়াল করি যেন আমাদের ভুল না হয় লিইলাফি কুরাইশ কুরাইশ لإيلاف قريش إيلافهم كيركم هذا إيلافهم فيهم هم كي بولا في أتا إفاكي شوتيك بابو تشارنا كوري إفاكي أتا أنوالكم كورو تشارن كوري تو إتا شوتيك ناي إيلافهم إيلافهم رحلة الشتاء والصيف يعني كي إيلافهم رح إيه كنتو حا الله الحبيب صلى الله عليه وسلم نعم مبارك جي حا رويتي محمد شي حا إيه আল্লাহ তাআলার নাম মুবারকে যে হা রয়েছে আল্লাহ আল্লাহু আমরা বলি না এই সেই হা কিন্তু এটা নয় ঠিক আছে তো এই হা আর ওই হা দুটো কিন্তু পার্থক্য রয়েছে তো এটা কি এটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম যেটা আছে আর রহ মানে এই হা إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي كي أولي كي بولي الذي 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 نوعي يعني كي هو بي الذي ذي جي بار آگا كي أبتن داتي راگا شتا لگا لے مطمئن تکن شوكي پاگتن چن کرتا پاگتن الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف প্রিয় মাতৃ দর্শক বিন্দু আশা করি আপনি আমার সাথে প্র্যাকটিস করেছেন চেষ্টা করেছেন যারা যারা চেষ্টা করেছেন আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাকে উত্তমভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় আল্লাহ রাসূল খুশি হয়ে যায় এভাবে তেলাওয়াত করার আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন আর যারা এখনো মাদ্রাসায় আপনারা দেখছেন কিন্তু চেষ্টা করার সুযোগ হয়নি তাদেরকেও বলবো আপনারাও চেষ্টা করার এটা প্র্যাকটিস করার চেষ্টা করুন যে ভালো করে প্র্যাকটিস করতে পারলে আপনি সঠিকভাবে করতে সক্ষম হয়ে যাবেন এবং সঠিকভাবে যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আজ্জাল আল্লাহ তাআলার দয়ায় আমাদের নামাজ উত্তমভাবে আমরা করতে পারবো প্রিয় মতে চান দর্শক বিন্দু আসুন আমরা কিছু রোজার মাত্র সম্পর্কে আমরা শ্রবণ করি তো আমরা যে রোজা থাকি অনেক সময় নাহসুবিলা নাহসুবিলা রোজা থেকে অনেকেই মিথ্যা কথা বলে অনেকে চুগুল করে করে অনেকে কেবজ করে অনেকে গালি দেয় অনেকে অন্যকে কষ্ট দেয় এগুলো উচিত নয় এগুলো যদি কেউ করে এরকম কাজগুলো করা এগুলো তো নাজায়েজ এবং হারাম রয়েছে রয়েছে আর কেউ যদি রোজা অবস্থায় করে এটাও কিন্তু হারাম এবং এটার কারণে এই আমল করার কারণে রোজা মাকু তো রোজার আমাদের রোজার যে গুণাগুণ রোজার যে নুরানিয়া এটা বরবাদ হয়ে যায় সুতরাং এই আমলগুলো থেকে আমরা বিরত থাকবো। দেখুন, অনেক সময় দেখা যায় যারা রোজা রাখে, রোজাদারদের জন্য বিনা কারণে কোনো কারণবিহীন কোনো কিছু সাপ এটা যাচাই করা অনুমতি নেই। কোনো যদি কোনো সময় যদি আপনার আসলে প্রয়োজন, সে অবস্থা কিন্তু ভিন্ন কথা। কিন্তু আপনার অনেকে কি রয়েছে, আল্লাহ বলতে এমনি প্রয়োজন, কোনো প্রয়োজন নেই। অনেকে কি করে, সাপ যাচাই করার জন্য আপনার বিভিন্ন অজুহাত ইত্যাদি আপনার সৃষ্টি করে রাখে, বলতে আমার এই কারণ দেখতে হবে, তাহলে হবে না। তো রোজার সময় এরকম সাপ যাচাই করতে গিয়ে যখন একটু ভিতরে চলে যায়, তার রোজাটা বরবাদ হয়ে যায়। তো এই জন্য বলা হচ্ছে রোজাদারের জন্য বিনা কারণে কোনো কিছু সাপ যাচাই করা এটা হচ্ছে মাকরুহ। সাপ যাচাই করে দেখার জন্য উজর বা যে অজুহাত মানা যাবে, এটা হচ্ছে কোন নারীর স্বামী যদি এমন বদমেজাজ হয় যে লবণ কম বেশি হওয়ার কারণে তাকে অসন্তুষ্ট হবে, তাকে বকাঝকা দিবে, তো এরকম কারণ যদি হয়ে থাকে তখন সে আপনার চেক করে দেখতে পারে। কিন্তু চেক করা মানে এটা না যে সে খেয়ে ফেলবে, সেটা ভিতরে যাবে, এরকম নয়। তো সুতরাং এভাবে যদি অন্যান্য এরকম বিশেষ কারণ থাকে তাহলে এটার কারণে করা যায়। কিন্তু সাত যাচাই করে দেখার অর্থ আপনার এটা কখনো নয় যে যেভাবে অনেক সময় দেখা যায় বর্তমানে আমরা দেখি একেবারে সাত যাচাই করতে গিয়ে একেবারে সে এটা খুব মানে যেভাবে আমরা কোনো কিছু টিকটক কিনা কিনা একেবারে দেখি ভালো করে এভাবে দেখা শুরু করে দেয়, এরকম নয়। এটা এমন ভাবে দেখতে হবে যে যেন বিন্দু পর্যন্ত ভিতরে না যায়। আপনি জিব্বাটা লাগালেন, সাথে সাথে আপনার জিব্বাটা যেহেতু চেক হয়ে গেল, সাথে সাথে আপনি এটা ধুয়ে ফেলবেন, কুলি করে ফেললেন ভালো করে, বিন্দু পরিমাণে যেন এটা আপনার ভিতরে না যায়। এবং করে আমাদের এটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর এমন করা হলে, অর্থাৎ কেউ যদি এমন করে ফেলে সে একেবারে খুব যেভাবে ওরা খানা খায় এভাবে মতো সে দেখতে লাগলো সাপটা, তাহলে এটা তো মাকরু হবে না। এটা তো বরং একটু হলো এভাবে যদি দেখে চেক করে একেবারে ভিতরে যাবো, আমরা খানা খাই এভাবে চেক করতে যাই তাহলে ভিতরে চলে যাবে, তো তারপর রোজা তো ভঙ্গ হবে হবে, সাথে সাথে তারপর কাফফারাও আবশ্যক হয়ে যাবে। কারণ কি, এটা এক প্রকার ইচ্ছা করে সে তার রোজা ভঙ্গের মতো হয়ে গেল। হ্যাঁ, যদি সে ইচ্ছা করে করে নেই, অনিচ্ছায় হয়ে গেল, তাহলে এটা তখন কাফফারা আবশ্যক হবে না। তো সুতরাং সাত যাচাই করার যখন উদ্দেশ্য হবে, তো শুধুমাত্র জিহ্বাটা একটু করে রেখে সাতটা যাচাই করে সাথে সাথে সেটা কি করবে, কুলি করে ফেলে দিবে, একেবারে ক্লিয়ার করে নেবে। এভাবে কেউ মনে করেন কোনো কিছু আনলো আর এর সাতটা যাচাই করা দেখা আবশ্যক যদি মনে করে, এরকম পরিস্থিতি হয়, তাহলে আপনার সেই অবস্থায় যেভাবে দেখতে, কিন্তু আর যদি সেরকম প্রয়োজন নেই তখন কিন্তু আপনার এই সাতটা দেখতে গিয়ে যে রোজাকে বরবাদ করবেন না, যে রোজাকে বাঁচিয়ে রাখবেন। এভাবে গোলাপ কিংবা মুসক ইত্যাদি গ্রাম নেয়া, দাড়ি ও গুফে তেল লাগানো, মসুরমা লাগানো, এগুলো কিন্তু মাকরুহ নয়। এগুলো রোজা অবস্থায় আপনি তেল লাগাতে পারেন, রোজা অবস্থায় দাড়িতে তেল লাগানো যাবে, রোজা অবস্থায় আপনি কোনো কিছু সুগন্ধি নেওয়া যাবে, এটা করা যাবে। রোজা অবস্থায় সব ধরনের আত্মার ঘ্রাণ নেওয়া যাবে এবং ব্যবহার করাও যাবে, আর শরীরে তেলও মালিশ করা যাবে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। রোজা অবস্থায় মিসওয়াক করা অনেকে মাত্র মনে করে না, রোজা অবস্থায় মিসওয়াক করতে পারে, তবে এখানে লক্ষ্য রাখতে হবে মিসওয়াকের যে আঁশ রয়েছে এটা যেন ভিতরে চলে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং কিন্তু অনেকে রোজা অবস্থায় যদি ব্রাশ করে ফেলে এটা উচিত না, দেখুন, কারণ ব্রাশ আর মিসওয়াক ভিন্ন রয়েছে। ব্রাশের মধ্যে আপনার যে টুথপেস্ট এটা কিন্তু ভিতরে প্রায় সময় চলে যায়, তো সেজন্য রোজা অবস্থায় ব্রাশ করাতে একটু বিরত থাকবেন। যদি মিসওয়াক করেন, মিসওয়াকটা খুব সতর্ক করতে হবে, মিসওয়াক করানোর অনুমতি রয়েছে, কিন্তু মিসওয়াকের আসছে না ভিতরে না যায়। সুতরাং আমরা যদি এদিকে লক্ষ্য রাখি আমাদের রোজাকে আমরা বাঁচতে পারবো। এভাবে রোজাদারের জন্য দুপুরের পরে মিসওয়াক করা আপনার, অর্থাৎ অনেকেই কি বলে মানে মনে করে যে মিসওয়াক করাটা অনেক সময় মাকরু মনে করে, অনেক সময় দুপুরে মাকরু, অর্থাৎ দুপুরে বলতে যেহেতু রোজা অবস্থায় মাকরু মনে করে, তো মিসওয়াকের কথা যেটাই বলেছি যে কোনো আপনি মিসওয়াক করেন না কেন রোজা অবস্থায় করতে পারবেন, কিন্তু আপনার রোজা অবস্থায় মিসওয়াক করার সময় এটা আসছে না ভিতরে না যায়, কারণ আপনার হানাফি মাযহাব অনুযায়ী এটা মিসওয়াক করাটা অনুমতি রয়েছে। হযরত সাইয়্যিদুনা আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি অসংখ্যবার রোজা অবস্থায় বেশিরভাগ করতে দেখেছি। প্রিয় মাদের চ্যান্ডার সকৃন্দ, এভাবে আরো অনেক আসলে রয়েছে, তো সময়ের কারণে অনেক কিছু বলার সুযোগ করে অনেক কিছু বলতে পারি না, যেহেতু সময় আমাদের কম রয়েছে। তো আমি বলবো আপনারা আমাদের দাওয়াত ইসলামের যেটা নামাজের আহকাম এবং দাওয়াত ইসলাম যেটা ফাইজানে রমজান রয়েছে, এগুলো রমজানের ফজিলত রয়েছে, ফাইজানে রমজান রয়েছে, এগুলো আপনারা বেশি বেশি করে অধ্যয়ন করুন, এগুলো সংগ্রহ করুন। আচ্ছা, কিছু আপনাদের মেসেজকে সামিল করার চেষ্টা করব। আমাদের এক ইসলামী ভাই তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি গাইবান্ধা থেকে বলছিলেন, তিনি তাহাজ্জুদের নামাজের পর পূর্বে ইতির নামাজ পড়বে না পরে পড়বে? দেখুন, তাহাজ্জুদ নামাজ এর পূর্বে আপনি যদি ইতির করেন ইতিটা হবে না, এরকম না। আপনি ইতির যদি রাতে পড়ে ফেলেন, এরপর আপনি তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়তে পারেন, তবে তাহাজ্জুদের পরও আপনি ইতির পড়তে পারেন। তবে উত্তম হচ্ছে যে কোনো নফল নামাজ, অর্থাৎ আমরা যেগুলো রাতে নফল নামাজ পড়ি, নফল নামাজের পরে আপনার ইতির করা উত্তম। আচ্ছা, এরপর একজন নামাজের নিয়ম জানতে চেয়েছেন, তো নামাজের নিয়ম এখন এরকম সংক্ষিপ্ত সময় বলা সম্ভব না, পুরো নামাজের নিয়ম যদি বলতে যায় এটা ইনশাল্লাহ একদিন আলোচনা করার চেষ্টা করব। আমাদের আরেকজন সাতগাঁও থেকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তাশাহুদে যদি কোনো ফরজ ভুল করে তখন কি করতে হবে। দেখুন, আমি তাশাহুদে আলোচনা করেছিলাম যে ওয়াজিব তাশাহুদ পড়াটা ওয়াজিব, সুতরাং তাশাহুদের মধ্যে কোনো কিছু কম বেশি করা যাবে না। এভাবে অনেকে জানতে চেয়েছেন আপনার সাহসদার বিষয়ে, তো সাহসদার বিষয়ে এটা সম্পূর্ণ একটা আলোচনা কেন হয়েছে, তো তারপরে বলবো। সাহসদার তখনই দেয় যখন আপনার কোনো ওয়াজিব ছুটে যাবে, এমনি কিন্তু সাহসদার দেয় না। আর সাহসদার কিভাবে দেয়, আপনার শেষ রাকাত যখন আপনার আসবেন তখন আপনি আত-তাহিয়াত পরে আপনি এক সালাম ফেরাবেন, এরপর আপনি দুই সিজদা দিবেন, সিজদা দিয়ে আবার বসে পড়বেন, আবার সবকিছু আপনি আত-তাহিয়াত থেকে একেবারে সবকিছু আপনি পরে শেষ করবেন। তো এভাবে করে আপনার একজন জানতে চেয়েছেন যে কাজা কিভাবে পড়ে, ইনশাল্লাহ কাজা নামাজ ইনশাল্লাহ একদিন আলোচনা করার বিস্তারিত চেষ্টা করব। তো কাজা নামাজের সময় কাজা নামাজের নিয়ত করতে হবে, এতটুকুই এখন আমি বলছি। যেভাবে গাজীপুর থেকে আপনার বলেছিলেন, তিনি সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নামাজের পরে তিনি মোনাজাত সম্পর্কে জিজ্ঞাসা করেন, নামাজের সালাম ফেরার তিনি মোনাজাত কখন করবে, কেন আমরা যখন ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের পরে আমরা যখন সালাম ফেরাবো, সালাম ফেরানোর পরেই তো আমরা মোনাজাত করবো, তো সালাম ফেরানোর আগে তো মোনাজাত হবে না, সালাম ফেরানোর পর আপনি মোনাজাত করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম ভাবে এগুলো অর্জন করার, অর্থাৎ এই নামাজের মাসাইল, রোজার মাসাইল, অন্যান্য মাসাইল, আমাদের জীবনে যত কিছু ধর্মীয় শিক্ষা রয়েছে, আল্লাহ এবং তার রসুল এর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে এগুলো অর্জন করার এবং আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুক। দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের দর্শক বৃন্দ, অনুরোধ করব যা কিছু দেখেন, যা কিছু আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা শিখি, এগুলো স্মরণ রেখে এগুলোর আমল করার চেষ্টা করবেন এবং সকল মুসলমানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার মুখলিস বান্দা হিসেবে কবুল করুক, আল্লাহর হাবিবের মুখলিস আশিক রাসূল হিসেবে কবুল করে নিক। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সলাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূল।
জ্ঞানী আলো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।